যাত্রা শুরু হল। গাড়ি চালানো শুরু করলাম, স্পিড বাড়িয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ দূরে একটা আবছা আলো দেখা গেল। সামনে যেতেই দেখলাম রাস্তার পাশে একজন বয়স্ক লোক একটা হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে একটা পুরনো চাদর জড়ানো। আমি ভাবলাম, যাক অন্তত কাউকে পাওয়া গেল। গাড়ি থামিয়ে আমি জানালার গ্লাসটা নামালাম। লোকটার চোখের মণিতে হ্যারিকেনের আলোটা অদ্ভুতভাবে ছিলিক দিচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম,
চাচা ঢাকার মেইন রোডটা কোন দিকে?
লোকটা খুব স্বাভাবিক গলায় কিন্তু একটু ভারী সুরে উত্তর দিলেন,
সামনে ডানের রাস্তায় গেলেই মেইন রোড পাবেন বাবা।
আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ডানে মোড় নিলাম, কিন্তু আরো 15 মিনিট চালানোর পরও আমি মেইন রোড খুঁজে পেলাম না, বরং রাস্তাটা আরো সরু, আরো অন্ধকার হয়ে গেল। কোথায় যাচ্ছি আমি? কোন পথে? কি আছে এই পথের শেষ সীমানায়? চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। সরাসরি সিলেট থেকেই ঢাকায় রওনা হই। রাত তখন আনুমানিক 1টা বাজে। আমি ড্রাইভিং সিটে ছিলাম। বাকিরা কেউ গান শুনছে, কেউ বা মোবাইলে ফেসবুক স্ক্রল করছে। হাইওয়েতে তখন কুয়াশা এতটাই বেশি ছিল যে টর্চ লাইট দিয়েও সামনের 5 ফিট দেখা যাচ্ছিল না। হুট করে দেখি মেইন রোডে প্রচণ্ড জ্যাম। ট্রাক ড্রাইভাররা জানালো সামনে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্লিয়ার হতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। আমরা তখন গুগল ম্যাপ চেক করে দেখলাম পাশ দিয়ে একটা বাইপাস রাস্তা চলে গেছে গ্রামের ভেতর দিয়ে, যা দিয়ে কয়েক কিলোমিটার গেলেই আবার হাইওয়েতে ওঠা যাবে। আমরা কোনো কিছু না ভেবেই গাড়িটা ওই সরু পিচ ঢালা রাস্তায় ঢুকিয়ে দিলাম। রাস্তাটা শুরু থেকেই কেমন যেন অস্বস্তিকর ছিল। দুপাশে ঘন বাঁশঝাড় আর পুরনো গাছপালা এমনভাবে ঝুঁকে আছে যেন মনে হচ্ছে তারা আমাদের গ্রাস করতে চাইছে। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলাম মোবাইলের নেটওয়ার্ক একদম চলে গেছে। আবির পাশ থেকে বলল,
শান্ত জিপিএস সিগন্যাল তো হারিয়ে ফেলেছি, তুই কি শিওর যে আমরা ঠিক রাস্তায় গেছি?
আমি তখন খুব কনফিডেন্টলি বললাম, আরে রিল্যাক্স, এই রাস্তা দিয়ে শর্টকাট হবে, চিন্তা করিস না। কিন্তু বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল যখন দেখলাম গাড়ির ডিসপ্লেতে বারবার ফ্লিকারিং হচ্ছে। গাড়ি চলছে প্রায় 20 মিনিট হল, কুয়াশা এখন আরো ঘন হয়েছে। হঠাৎ আমাদের সবার নজর পড়ল রাস্তার বাম পাশে একটা বিশাল মরা শিমুল গাছ, ডালপালাগুলো কঙ্কালের হাতের মতো ছড়িয়ে আছে। তার ঠিক নিচেই একটা ছোট ভাঙা কালভার্ট, আমরা ওটা পার হয়ে গেলাম। সজীব তখন হাসাহাসি করছে আর আবিরের একটা ফানি স্টোরি নিয়ে আড্ডা হচ্ছে। কিন্তু ঠিক 10 মিনিট পর আমার শরীরটা ঝিমঝিম করে উঠল। আমরা আবার ঠিক সেই মরা শিমুল গাছ আর ভাঙা কালভার্টটা পার হচ্ছি। আমি ভাবলাম হয়তো মনের ভুল, গ্রামে তো এমন অনেক গাছ আছে। তানভীর বলল,
কি রে শান্ত, এই গাছটা কি একটু আগে আমরা পার হলাম না?
আমি আমতামতা করে বললাম,
আরে না রে, একই রকম দেখতে হয়তো অন্য গাছ।
কিন্তু যখন তৃতীয়বার আমরা একই স্পট পার হলাম, তখন গাড়ির ভেতরে সব হাসাহাসি মুহূর্তের মধ্যে পিনপতন নিরবতায় বদলে গেল। সজীবের ফোনটা ওর হাত থেকে ফ্লোরে পড়ে গেল। আমি ব্রেক চেপে গাড়িটা থামালাম। আমার কপালে তখন ঘাম জমেছে, অথচ বাইরের তাপমাত্রা ছিল খুবই কম। চারপাশটা কেমন কুমোট হয়ে গেল, বাতাসের সেই বাঁশ ঝাড়ের ক্যাঁচ ক্যাঁচ শব্দটা যেন সরাসরি শিরদাঁড়ায় আঘাত করছিল। আমি স্ট্রেস কমানোর জন্য একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম,
দেখ হয়তো আমরা ভুল টার্ন নিয়েছি, কোন একটা চক্করে পড়েছি।
আবির হঠাৎ ফিসফিস করে বলল,
শান্ত গাড়ি স্টার্ট দে, এখানে থাকা সেফ মনে হচ্ছে না।
আমি আবার গাড়ি চালানো শুরু করলাম। এবার আমার স্পিড আমি বাড়িয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ দূরে একটা আবছা আলো দেখা গেল। সামনে যেতেই দেখলাম রাস্তার পাশে একজন বয়স্ক লোক একটা হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে একটা পুরনো চাদর জড়ানো। আমি ভাবলাম, যাক অন্তত কাউকে তো পাওয়া গেল। গাড়ি থামিয়ে আমি জানালার গ্লাস নামালাম। লোকটার চোখের মনিতে হ্যারিকেনের আলো অদ্ভুত ঝিলিক দিচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম,
চাচা ঢাকার মেইন রোডটা কোন দিকে?
লোকটা খুব স্বাভাবিক গলায় কিন্তু একটু ভারী সুরে উত্তর দিলেন,
সামনে ডানের রাস্তায় গেলেই মেইন রোড পাবেন বাবা।
আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ডানে মোড় নিলাম। কিন্তু আরো 15 মিনিট চালানোর পরও আমি মেইন রোড খুঁজে পেলাম না, বরং রাস্তাটা আরো সরু, আরো অন্ধকার হয়ে গেল। হঠাৎ আমরা রাস্তার মাঝখানে একটা ছোট চায়ের টং দোকান দেখতে পেলাম। এত রাত, 2টা বাজে, নির্জন গ্রামের রাস্তায় একটা চায়ের দোকান খোলা দেখে আমরা সবাই অবাক হলাম। দোকানি চুলায় চা বানাচ্ছে, ধোঁয়া হচ্ছে প্রচুর। আমরা গাড়ি থামালাম। আবির গাড়ি থেকে নামতে চেয়েছিল, কিন্তু আমি ওর গেঞ্জি টেনে থামালাম। দোকানি আমাদের দিকে তাকিয়ে অদ্ভুত এক চিলতে হাসি দিয়ে বলল,
আপনারা তো ভুল করে উল্টো দিকে এসেছেন বাবা, পেছনের বামের রাস্তায় যান।
কথা বলার সময় লোকটার মুখ থেকে কেমন যেন একটা বোটকা গন্ধ পাচ্ছিলাম। আবির হঠাৎ আমার কানে ফিসফিস করে বলল,
শান্ত দোকানের চুলোর দিকে তাকা, আগুন জ্বলছে না কিন্তু ধোঁয়া হচ্ছে কেমন করে?
আমি লুকিং গ্লাসে ভালো করে তাকালাম, আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আবির ঠিকই দেখেছে, আমি তড়িঘড়ি করে গাড়ি রিভার্স গিয়ারে দিয়ে উল্টো দিকে ঘোরালাম। রাফাত পেছন থেকে চিৎকার করে উঠল,
শান্ত জলদি বের হয় এখান থেকে।
গাড়ি যখন স্পিড নিল তখন কানে আসছিল সেই দোকানির অট্টহাসি। ঠিক সেই মুহূর্তে রাফাত হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করল। ও এমনিতে একটু ভীতু, কিন্তু হঠাৎ অস্বাভাবিক শান্ত হয়ে গেল। ও বলল,
আমার বাথরুমে যেতে হবে, গাড়ি থামা।
আমি বললাম,
এখন তো আমার সম্ভব না রাফাত, একটু সবুর কর।
ও একদম কর্কশ গলায় বলল,
গাড়ি থামা।
অগত্যা একটা ঝোপের পাশে গাড়ি থামালাম। রাফাত নেমে ঝোপের আড়ালে গেল। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, ওর দেখা নেই। সজীব টর্চ নিয়ে নামতে যাচ্ছিল, ঠিক তখনই রাফাত ফিরে আসলো।
কি তোর হাঁটার ভঙ্গিটা কেমন যেন অদ্ভুত ছিল। ও গাড়িতে উঠে একদম পেছনের সিটে কোনায় গিয়ে বসল। আমি আয়নায় ওর চোখের মণি দেখলাম, যেন অন্ধকারেও সেটা জলজল করছে। ওর পুরো শরীর থেকে সেই তীব্র বোটকা পচা গন্ধটা আসতে শুরু করল। আমি এসি ফুল করে দিলাম, কিন্তু গন্ধটা আরো বাড়তে লাগল। তানভীর রাফাতের কাঁধে হাত দিয়ে বলল,
কিরে দোস্ত, ঠিক আছিস?
রাফাত ওর দিকে তাকালে তানভীর শিউরে উঠে হাত সরিয়ে নিল। রাফাত কারো সাথে কথা বলছে না, শুধু জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ও আমাদের দিকে ফিরে গাড়ি থামাতে বলল, বলল,
আমি এখানেই থাকব।
আমি ভেবাচাকা খেয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এরপর ও যা করল তা আমাদের কল্পনার বাইরে ছিল। ও হঠাৎ ড্রাইভিং সিটে থাকা আমার স্টিয়ারিংটা দুই হাতে এমন ভাবে খামচে ধরল যেন ওর গায়ের জোরে গাড়িটা রাস্তা থেকে সরে যাচ্ছিল। ওর শরীরে অমানসিক শক্তি চলে এসেছে। আমি কোনো মতে ব্রেক চেপে গাড়িটা থামালাম। গাড়ির ভেতরে তখন পচা লাশের গন্ধ অসহ্য হয়ে উঠেছে। রাফাত সাপের মতো হিস হিস শব্দ করে আমার দিকে তাকিয়ে বলল,
আপনারা তো ফুল করে উল্টো দিকে এসেছেন বাবা, পেছনের বামে রাস্তায় যান।
ওর কণ্ঠটা হুবহু সেই চায়ের দোকানির মতো শোনাচ্ছিল, আর ওর গলার স্বরটা তখন আর মানুষের ছিল না, মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে কর্কশ গলায় চিৎকার করছে। ওর চোখ দুটো পুরো উল্টে গিয়ে সাদা হয়ে গিয়েছিল, আর মুখ দিয়ে সাদা ফেনা বা থুতুর মতো কিছু একটা গড়িয়ে পড়ছিল। সজীব আর তানভীর পেছনের সিটে বসা ছিল, ওরা একদম ভয়ে কুঁকড়ে গিয়ে দরজার সাথে মিশে গেছে। আমি স্টিয়ারিংটা শক্ত করে ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু রাফাতের হাতের কবজিগুলো যেন ইস্পাতের দণ্ডের মতো শক্ত হয়ে গিয়েছিল। ও হাত কামড়ে ধরার জন্য মুখটা এগিয়ে আনছিল। আমি চিৎকার করে বললাম,
আবির, ওকে ধর, ও পাগল হয়ে গেছে।
আবির সামনের সিট থেকে পেছন দিকে ঘুরে রাফাতকে চাপড়ে ধরার চেষ্টা করতেই ও আবিকে এক ঝটকায় সরিয়ে দিল। ওর শরীরে এত শক্তি কোথা থেকে আসলো আমরা বুঝতে পারছিলাম না। কোনো মতে আমি ওর হাত থেকে স্টিয়ারিংটা ছাড়িয়ে নিয়ে গাড়িটা আবার স্টার্ট দিলাম। আমার পা কাঁপছিল, কিন্তু জানতাম এখানে এক মুহূর্ত থেমে থাকা সম্ভব নয়। আমরা কোনো মতে গ্রামের সেই গোলক থাঁদা রাস্তাটা পার হয়ে যখন মেইন রোডে উঠলাম তখন রাত তিনটা বাজে। রাফাত তখন হঠাৎ শান্ত হয়ে গেল আর সিটের ওপর থপ করে বসে গিয়ে অজ্ঞান হয়ে গেল। ওর শরীরটা চুলার মতো গরম হয়ে গিয়েছিল। আমি হাত দিয়ে দেখলাম, মনে হচ্ছে গা দিয়ে আগুন বের হচ্ছে। আমরা সবাই তখন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, আমাদের মুখে কোনো ভাষা ছিল না। ঢাকার কাছাকাছি যখন পৌঁছালাম তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমাদের সবার মনে হচ্ছিল আমরা কোনো একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠলাম, কিন্তু রাফাতের সেই ফ্যাকাশে মুখ আর শরীরের সেই বাজে গন্ধটা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছিল যা ঘটেছে তা একদম বাস্তব। বাসায় ফেরার পর রাফাতকে ওর রুমে শুইয়ে দেয়া হল। আমরা ভাবলাম হয়তো প্রচণ্ড স্ট্রেস আর ট্রমা ওকে এমন করেছে। সকালে ওর আম্মি যখন ঘরে ঢুকলেন ওনার চিৎকারে আমরা সবাই দৌড়ে গেলাম। দেখলাম রাফাত বিছানায় শুয়েই অস্বাভাবিক দ্রুততায় কাঁপছে। ওর ত্বক কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, নীলাপ একটা রং। ওর গলার কাছের শিরাগুলো কুচকুচে কালো হয়ে ফুলে উঠেছে। আমরা দ্রুত স্থানীয় একজন MBBS ডাক্তারকে ডেকে আনলাম। উনি এসে রাফাতকে চেক করলেন, রক্ত পরীক্ষা করলেন, রিপোর্টে সবকিছু নর্মাল এলো। ডাক্তার সাহেব কপালে ভাঁজ ফেলে বললেন,
ওর কোনো সমস্যা আমি ধরতে পারছি না, স্ট্রেস বা অন্য কিছু হতে পারে, তবে ওর হার্টবিট খুবই ইরেগুলার, আপনারা ওকে একটু অবজারভেশনে রাখেন।
আমরা লজিক্যাল মানুষ, আমরা শুরুতে সব জিন বা ভূতের বিষয় একদমই পাত্তা দিতে চাচ্ছিলাম না। সজীব বারবার বলছিল যে এটা হয়তো কোনো রেয়ার মেডিকেল কন্ডিশন বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, কিন্তু বিপত্তিটা ঘটল সেদিন রাতে। আমরা চার বন্ধু রাফাতের রুমেই ছিলাম, হঠাৎ ও চোখ মেলল। ও আমাদের দিকে তাকিয়ে একটা ঠান্ডা হাসি দিয়ে ফিসফিস করে বলল,
সাহায্য কর, আমি শিকার ধরেছি, ছলা।
এই নামটা শোনার পর আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেল। ছলা কি?
আমাদের পরিচিত কেউ তো নেই এই নামে। আর এটা কেমনই বা নাম, কারই বা নাম? ঘটনাটা আরো গভীরে গেল যখন আমার এক দুঃসম্পর্কের মুরব্বী, যাকে আমরা সবাই বড় কাকা বলে ডাকি, উনি আমাদের বাসায় এলেন। উনি অনেকদিন ধরে ধর্মীয় লাইনে পড়াশোনা করছেন আর এসব অশরীরী বিষয় নিয়ে ওনার বেশ ভালো জ্ঞান আছে। উনি রাফাতের রুমে ঢুকেই নাক চেপে ধরলেন। উনি গম্ভীর গলায় ওনার ব্যাগ থেকে একটা তসবিহ বের করলেন। রাফাতের পাশে বসে ওনার একটা হাত রাফাতের কপালে রাখলেন। সাথে সাথে রাফাত ওনার হাতটা খামচে ধরল। বড় কাকা তখন আমাদের দিকে তাকিয়ে বললেন,
এটা কোনো অসুখ না রে বাবা, ও খুব বিপজ্জনক কোন একটা কিছুর সাথে ধাক্কা খেয়েছে।
উনি আমাদের সবাইকে ড্রয়িং রুমে ডেকে নিয়ে আসলেন। ওনার চেহারাটা তখন খুবই চিন্তিত দেখাচ্ছিল। উনি বলতে শুরু করলেন ওনার আগের একটা অভিজ্ঞতার কথা, যা এই ঘটনার সাথে হুবহু মিলে যায়। উনি বললেন, আজ থেকে 20 বছর আগের কথা,
আমি তখন জামালপুরের একটা প্রত্যন্ত গ্রামে মাদ্রাসায় শিক্ষকতা করতাম। সেখানে একজন ছাত্র ছিল, নাম ইরফান, খুব মেধাবী ছেলে ছিল। কিন্তু একদিন ও ভুল করে গ্রামের এক পরিত্যক্ত শ্মশানের পাশ দিয়ে রাতে ফেরার সময় সেখানে একটা ভুল কাজ করে ফেলেছিল। ইরফান ঠিক এই রাফাতের মতো ব্যবহার করেছিল। ওর ভেতরে থাকা এই সত্তাটা জুলজুলা খানদানের বলে দাবি করত। জুলজুলা খুব ভয়ানক কাবিলার জিনের নাম রে বাবা। সেই ঘটনার সময় আমি দেখেছিলাম কিভাবে একটা সুস্থ মানুষ চোখের সামনে জিন্দা লাশে পরিণত হয়। ওই জিনটা ইরফানের বংশের সবাইকে একে একে শেষ করে দিতে চেয়েছিল, কারণ ইরফান ওদের সীমানা নষ্ট করেছিল।
বড় কাকা একটু থামলেন। ওনার কপালে চিন্তার ভাঁজগুলো আরো স্পষ্ট হল। উনি আবার বললেন,
শোনো শান্ত, তোমরা যে গ্রামের রাস্তা দিয়ে এসেছ ওটা সাধারণ কোনো শর্টকাট ছিল না, ওটা ছিল শয়তানের চক্কর। কিছু মানুষ আছে যারা ছলনা করে মানুষকে বিভ্রান্ত করে শরীর দখল করে। জিনেরা যখন কোনো এলাকা নিজেদের জিম্মায় নেয় তখন তারা সেখানে এক ধরনের লুপ বা মায়া তৈরি করে। তোমরা ওই চা বিক্রেতা বা হ্যারিকেন হাতে বৃদ্ধ যাকে দেখেছ, তারা কেউ মানুষ ছিল না, তারা ছিল অন্য পৃথিবীর কেউ। তারা চাইছিল তোমাদের গাড়ি থেকে তোমরা নামো। রাফাত যখন ঝোপের আড়ালে গিয়েছিল ও অনিচ্ছাকৃতভাবে ওদের কোনো একটা গোপন নিশান বা তাবিজ মারিয়ে ফেলেছিল। আর সবচেয়ে বড় ভুলটা হয়েছে রাফাতের এইটাই।
আমরা সবাই তখন হতভম্ব হলাম, ওনার দিকে তাকিয়ে রইলাম। সজীব এখনো বিশ্বাস করতে চাচ্ছিল না। ও বলল, কাকা এসব কি বলছেন, এখনকার যুগে এসব কি পসিবল? বড় কাকা তখন রাফাতের রুমের দিকে আঙুল তুলে বললেন,
যদি বিশ্বাস না হয় তবে ওর গলার আওয়াজটা শোনো।
ঠিক তখনই রাফাতের রুম থেকে একটা অমানবিক চিৎকার ভেসে এলো। মনে হচ্ছিল কে ওর শরীরটা ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। আমরা দৌড়ে রুমিকে দেখলাম, রাফাত বিছানা থেকে নেমে 1 ফিট ওপরে শূন্যে ভাসছে আর ওর মুখ দিয়ে কালো রঙের আঠালো এক ধরনের ক্যাচলা বের হচ্ছে। রুমের তাপমাত্রা তখন হিমাঙ্কের নিচে নেমে গিয়েছিল আর জানালার কাঁচগুলো একা একাই কাঁপতে শুরু করেছিল। বড় কাকা তখন জায়নামাজ পেতে বসলেন। উনি ওনার ব্যাগ থেকে আতর আর কিছু আগরবাতি বের করলেন। উনি আমাদের বললেন,
তোমরা এই ঘর থেকে বের হও, এটা খুব মারাত্মক। ও এখন রাফাত না, ওর ভেতর এখন ছলা নামের এক বজ্জিনের সেনা আশ্রয় নিয়েছে।
আমরা ভয়ে রুমের বাইরে চলে আসলাম, কিন্তু দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিলাম। বড় কাকা খুব গম্ভীর গলায় আরবি ভাষায় কিছু আয়াত পড়ছিলেন, সাথে সাথে রাফাতের শরীরটা মুচড়ে যাচ্ছিল ওর মুখ দিয়ে। তখন সেই কণ্ঠটা আবার কথা বলে উঠল,
তুই আবার এসেছিস মিন্টু, তোর ওস্তাদের মতো তুইও মরতে চাস।
বড় কাকা একটু না দমে জোরে জোরে তেলাওয়াত করতে লাগলেন। রাফাতের ভেতরে থাকা সেই জিনিসটা তখন বিদ্রুপ করা শুরু করল। হঠাৎ রুমের আলমারির ওপর রাখা একটা ভারী পানির কলস নিজে থেকেই কাকার মাথার কাছে আছড়ে পড়ল। উনি ওনার পড়া থামালেন না, উনি কনিষ্ঠ আঙুল দিয়ে রাফাতের হাতের একটা বিশেষ পয়েন্টে চাপ দিলেন আর সাথে সাথে রাফাত পশুর মতো গর্জন করে উঠল। সারা বাসায় তখন পচালাশের গন্ধ ছড়িয়ে পড়েছে আর আমাদের মনে হচ্ছিল দেয়ালগুলো যেন আমাদের দিকে চেপে আসছে। বড়কাকা রুম থেকে বেরিয়ে এসে আমাদের বললেন,
অবস্থা খুব খারাপ, জিনটা একা আসেনি, ও আমাদের সবাইকে কনফিউজ করার জন্য চেষ্টা করছে।
আমি আকাশ থেকে পড়লাম। রাফাতের অবস্থা দেখে ওর আম্মি কান্নায় ভেঙে পড়ল। বড়কাকা বললেন,
শোনো শান্ত, এটা কোনো সাধারণ ঘটনা না। রাফাত যেখানে গিয়েছিল সেটা ওদের জায়গা, বিনা অনুমতিতে সে সেখানে প্রবেশ করেছে। তারা তাকে তাদের জগতে নিয়ে যেতে চেয়েছিল। ফজর পর্যন্ত যদি রুকাইয়ার চূড়ান্ত ধাপ শেষ করতে না পারি ওকে বাঁচানো সম্ভব হবে না।
বড়কাকার কপালে দুশ্চিন্তার ভাঁজ। উনি জানেন সময় একদম হাতে নেই। ঘরের ভেতর থেকে অদ্ভুত এক ধরনের হাসির আওয়াজ আসছিল। মনে হচ্ছিল অনেকগুলো বাচ্চা একসাথে খিলখিল করে হাসছে, কিন্তু হাসির মধ্যে কোনো আনন্দ ছিল না, ছিল এক পৈশাচিক আনন্দ। আমরা ড্রয়িং রুমে বসে কাঁপছিলাম। হঠাৎ রাফাতের ঘর থেকে একটা আওয়াজ আসলো, যেমনটা কোনো বড় কাঁচের জিনিস ভাঙলে হয়। আর বড়কাকা আবার ঘরে ঢুকলেন। আমরা ওনার পেছন পেছন গেলাম, গিয়ে দেখলাম রাফাত বিছানায় নেই, ও জানালার গ্রিলটা দুই হাতে ধরে ঝুলে আছে। বড়কাকা রাফাতের সামনে গিয়ে দাঁড়ালেন, খুব গম্ভীর গলায় বললেন,
আল্লাহর দোহাই লাগে, ওকে ছেড়ে চলে যা, ও তোর কোনো ক্ষতি করেনি।
রাফাত তখন ধীরে ধীরে মাথা ঘুরাল, ওর মুখটা ফুলে নীল হয়ে গেছে। ও কাকার দিকে তাকিয়ে আবারও বলে উঠল,
এখান থেকে আমাদের তাড়ানোর চেষ্টা করলে তোর হৃৎপিণ্ডে আঘাত লাগবে, তুই কষ্ট পাবি।
এই চরম হুমকির পর বড়কাকা আর দেরি করলেন না। উনি ওনার ব্যাগ থেকে একটা মাটির বাটি বের করলেন। সেই বাটির ভেতর কিছু শুকনো পাতার ছাই ছিল। উনি সেই বাটিতে আগুন জ্বালিয়ে দিলেন, সাথে সাথে ঘর ভর্তি একটা তীব্র ঝাঁচালো ধোঁয়া তৈরি হল। রাফাত তখন পাগলের মতো জানালা থেকে নামল আর মেঝেতে গড়াগড়ি খেতে লাগল। বড়কাকা ওনার তেজবিটা রাফাতের কপালে ছুঁয়ে চিৎকার করে বললেন,
কে তুই, পরিচয় দে।
রাফাত তখন অমানসিক একটা আওয়াজ করে বলল,
আমার বলি যাই, বলি যাই, অনেক ক্ষমতাশীল, আমাকে ছেড়ে দিন।
বড়কাকা তখন রাফাতের বুকে ওনার হাতের তালু দিয়ে একটা চাপ দিলেন। রাফাত তখন হঠাৎ একদম নিস্তেজ হয়ে গেল। ওর শরীর থেকে একটা অদ্ভুত ধোঁয়ার মতো কিছু জানালার ভাঙা কাচের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে গেল। সারা বাসায় তখন পচা মাংসের গন্ধটারও তীব্র হয়ে গেল। বড়কাকা তখন দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজে বসে পড়লেন। উনি আমাদের বললেন,
ও আপাতত গেছে, কিন্তু আমার জন্য না। ও যে ছলার কথা বলছে সে হয়তো ওকে মেরে ফেলেছে, নয়তো নিয়ে গেছে। ও একা ছিল না, ওটা ছিল একটা জুলজুলা কাবিলার জিন যা খুবই জেদি এবং ভয়ঙ্কর হয়। কিন্তু ও ফিরে আসবে, আবার ফিরে আসবে বলে মনে হচ্ছে আমার।
আমরা রাফাতকে ধরে বিছানায় শোয়ালাম। ওর শরীর তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বড়কাকা আমাদের বললেন,
রাফাতকে নিয়ে তোমাদের এখনই সেই জায়গায় যেতে হবে যেখানে তোমরা ওই কালভার্ট আর মরা শিমুল গাছটা দেখেছিলে। ওর জানের একটা অংশ ওই জায়গায় ওরা আটকে রেখেছে। ওটা উদ্ধার করা না গেলে সারা জীবন চিন্তালাশ হয়ে থাকবে।
রাত তখন চারটা। সেই কুয়াশাচ্ছন্ন হাইওয়ে বাইপাস রাস্তায় আমরা আবার রওনা হলাম। গাড়ি আমিই চালাচ্ছিলাম, বড়কাকা পাশে বসেছিলেন আর পেছনে রাফাতকে ধরে সজীব আর তানভীর বসেছিল। কুয়াশা এতটাই বেশি ছিল যে রাস্তার লাইটগুলোও দেখা যাচ্ছিল না। কিন্তু আমরা আর সেই বাইপাস রোড খুঁজেই পেলাম না। বাইপাস রোড যেখানে ছিল সেখানে আমরা একটা আধ করা শিমুল গাছ দেখতে পেলাম আর দেখলাম গাছের ডালে একটা লাল কাপড়ের পুটলি ঝুলছে। বড়কাকা গাড়ি থেকে নামলেন। উনি গাছের সামনে গিয়ে কিছু আয়াত পড়লেন আর হাতের লাঠিটা দিয়ে পুটলিটাতে একটা খোঁচা দিলেন। সাথে সাথে পুটলিটার নিচে পড়ে গেল আর তার ভেতর থেকে একটা মোষের মাথার কঙ্কাল আর কিছু পচা হাড় বেরিয়ে এল। বড়কাকা সেই হাড়গুলোর ওপর পানি ছিটিয়ে দিলেন। অমনি গাছের ভেতর থেকে একটা অমানবিক আর্তচিৎকার শোনা গেল। মনে হচ্ছিল পুরো জঙ্গলটা কেঁপে উঠছে। রাফত তখন গাড়ির ভেতর হুট করে জেগে উঠল আর একটা বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। বড় কাকা ফিরে এসে বললেন,
চলো, কাজ হয়েছে, ও এখন মুক্ত।
আমরা যখন ফিরছি তখন দূরে কোন মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসল। আজানের শব্দটা কানে আসতেই চারপাশের সেই কুমোট ভাবটা একদম কেটে গেল, কুয়াশা হালকা হতে লাগল। আমি লুকিং গ্লাসের পেছনে তাকিয়ে দেখলাম সেই আধমরা শিমুল গাছটার জায়গায় আসলে কিছু নেই, ওটা ছিল একটা পুরনো কবরস্থানের বাউন্ডারির ঠিক সামনে। অথচ সারা রাত আমরা মনে করেছিলাম আমরা পিছ ঢালা পথে চলেছি, আসলে আমরা পুরো সময়টা একটা বিভ্রমের মধ্যে ছিলাম। বাড়িতে ফেরার পর রাফাত সুস্থ হতে শুরু করল, কিন্তু সেই রাতের ট্রমা আমাদের কারো মন থেকে মুছে যায়নি। রাফাত এখন আর আগের মতো কথা বলে না, ও সবসময় কেমন যেন একা একা বসে থাকে, জানলার দিকে তাকিয়ে থাকে। ডাক্তার বলেছে এটা কোনো মানসিক শখ হতে পারে, কিন্তু আমরা জানি আসল কারণটা কি। বড় কাকা আমাদের সাবধান করে দিয়েছিলেন যেন আর কোনো দিন ওই রাস্তায় আমরা না যাই। উনি আরো বলেছিলেন,
ওরা প্রতিশোধ নিতে জানে, তোমরা বেঁচে ফিরেছ এটাই আল্লাহর অশেষ রহমত।
এই বলে শান্ত তার ঘটনা শেষ করে। প্রিয় লিসনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা ঘটনা। বলে রাখি, এই ঘটনাটি কালেক্ট করেছেন সাবিত আলম, এবং ঘটনাটি যিনি পাঠিয়েছেন সাবিত আলমের কাছে তিনি হচ্ছেন হাসিবুল ইসলাম শান্ত। ঠিকানা, বেড়িবাঁধ রোড, মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি শোনার জন্য। আশা করছি ভয়ের রাজ্যে বন্ধুদের সাথে দারুণ কিছু মুহূর্ত কাটল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেব আপনাদেরকে, আর সেটি হচ্ছে এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে, কারণ এয়ারটেল দিচ্ছে 4GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক, স্ন্যাপচ্যাট, লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই অ্যাটল্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আহনাফ, ছদ্মনাম নরসিংদী থেকে লিখছি। আজকে আমি যে ঘটনাটি বলবো তার রিসেন্টলি আমার সাথেই ঘটেছে। কিছু সঙ্গত কারণে ঘটনাস্থলের নাম আমি উল্লেখ করব না, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান নিয়ে ঘটেছে। ঘটনাটি হল একটা কোম্পানি বা ফ্যাক্টরিকে নিয়ে। ঘটনার রেশ মোটামুটি কাটিয়ে উঠে আজ লিখতে বসে গেলাম। ঘটনা শুরুর আগে বলে রাখি, আমি বাংলা টাইপিং এ দক্ষ না, তাছাড়া গুছিয়েও লিখতে পারি না। এটা আমার পাঠানো প্রথম ঘটনা, দয়া করে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবেমাত্র SSC পরীক্ষা শেষ করেছি। পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর ভাবলাম আমার আগের গিটারটা যেহেতু ভেঙে গিয়েছে, আমি 2-1 মাস কাজ করে এইবার না হয় নিজের টাকায় একটা গিটার কিনব। যেই ভাবা সেই কাজ, কিছুদিনের মধ্যেই বাসায় রাজি করিয়ে চলে এসেছি একটা কোম্পানিতে। আমি নাম উল্লেখ করছি না, তবে ঘটনা পুরোটা শুনলে হয়তো অনেকে চিনে যাবেন। এসব কোম্পানি বা ফ্যাক্টরিতে মোটামুটি মানিয়ে নেয়ার মতো স্যালারির কাজ পাওয়া সহজ, এবং সে কারণে আমারও বেগ পেতে হয়নি। একদিনেই চাকরি কনফার্ম হয়ে যায়, যথারীতি পরের দিন থেকে ডিউটিতে জয়েন করি। প্রথম সপ্তাহ ভালোই কেটেছে, কাজ একদম সহজ ছিল। সমস্যাটা শুরু হয় দ্বিতীয় সপ্তাহ থেকে। বলে রাখা ভালো, এখানে মূলত দুই শিফটে কাজ করতে হয়, এক সপ্তাহ ডে শিফট, এক সপ্তাহ নাইট শিফট। তো ওই দিন শুক্রবার অফ ডে কাটিয়ে শনিবার রাতে নাইট শিফটে ডিউটিতে জয়েন করি। আমার আবার নিকোটিনের অ্যাডিকশন আছে, তো আসার সময় পকেটে করে কয়েকটা সিগারেট নিয়ে এসেছিলাম। অ্যাডিকশন বলছি কারণ হচ্ছে আমি শুধু অভ্যাসের দোষে সিগারেট খাই, অন্য কোনো স্পেসিফিক রিজন নেই। এই অভ্যাস যেন ক্যান্সার বা শ্বাসকষ্ট হওয়ার আগেই আমাকে অন্য কোনো এক মরণ ব্যাধির শিকার করেছিল। কিভাবে শুনুন তাহলে। আজ আমার নাইট ডিউটির প্রথম দিন। রাতে কাজের চাপ কম থাকলেও অভ্যস্ত না থাকার কারণে বেশ খারাপই লাগছিল। রাত তখন তিনটার কাছাকাছি হবে হয়তো, তখন আমার অনেক ঘুম পায়, সেই সাথে সিগারেটের ক্রেভিং হচ্ছিল। তো আমি এমন এক মেশিনে কাজ করতাম যেখান থেকে বের হয়ে পাঁচ দশ মিনিটের বেশি সময় থাকা যেত না। স্মোকিং জোন ছিল বেশ খানিকটা দূরে ক্যান্টিনের পাশে, সেখানে যাওয়া আসা করতে সময় লাগে প্রায় পনেরো মিনিট। ওই নির্দিষ্ট জায়গা ছাড়া সিগারেট খাওয়া নিষেধ ছিল। আমার যেহেতু অ্যাংজাইটি ফিল হচ্ছিল, আমি ভাবলাম ছাদে চলে যাব সিগারেট খাওয়ার জন্য। আমি জায়গার বিবরণটা দেই, এখান থেকে ওপরে নিচে যাওয়ার জন্য তিনটা রাস্তা আছে। ফ্লোরের একদম লাস্ট দুই দিকে লিফট আর সিঁড়ি আছে, আর মাঝে শুধু একটা লিফট। আমি এখানে ঠিক মাঝের জায়গায় কাজ করতাম, তো আমার এক সিনিয়রকে ওয়াশরুমের কথা বলে আমি কিছু সময় নিলাম। ভাবলাম যে যদি ডান বা বামের দিকে যাই, ওরা জিজ্ঞেস করতে পারে ওই দিকে কোথায় যাচ্ছি। তারপর আমি মাঝের লিফট দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভেবেছিলাম ফোর্থ ফ্লোরে উঠে পরে সিঁড়ি ধরে ছাদে যাব। এই ভেবে আমি লিফটে উঠে চতুর্থ তলায় ওঠা শুরু করলাম। লিফট থেকে বের হয়ে দেখি সেখানে দরজা বন্ধ, দরজার মাঝে কিছুটা জায়গা কাঁচের হওয়ায় আমি বুঝতে পারলাম এইটা স্টোর সেকশন এবং এখানে নাইট ডিউটি হয় না। তাছাড়া এখানে কোনো লাইট বা আলো ছিল না। এতক্ষণ যা যা দেখলাম সব লিফটের আলোয় দেখতে পাচ্ছিলাম। মনে মনে ভাবলাম যাক ভালোই হলো, কষ্ট করে আর ছাদে যেতে হবে না। সেই ফ্লোরের দরজা আর লিফটের দরজার মাঝে গ্যাপ ছিল তিন চার হাত মাত্র। তখনই লিফট নিচের দিকে চলে গেল। আমি এখানে এক কঠোর নিস্তব্ধতা অনুভব করলাম। চারদিকে কুচকুচে কালো অন্ধকার, আশেপাশে কোনো শব্দ নেই। আমি যেন এক অন্ধকার জগতে হারিয়ে গেছি যেখানে আমি পুরোপুরি একা। আমি শুধু আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। যাই হোক, তারপর যেই না আমি পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে যাব, তখনই অন্য কারো ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কি যেন খুব ব্যঙ্গ করে কিছু বলছে। আমি তখন তেমন একটা গুরুত্ব দেইনি। আমি বেশ কয়েকবার লাইটারে আগুন জ্বালাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আগুন জ্বলছিল না। আমার তো রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এমনিতেই সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে, তার উপর দুই তিন দিন আগে কিনা লাইটারটাও জ্বলতে চাচ্ছে না। ঠিক তখনই আমি ক্ষীণ একটা হাসির শব্দ শুনলাম, একটা মেয়েলি গলা। তখন আমি একটু ইতস্তত বোধ করলাম, কিন্তু তখনও ভয় পাইনি বা প্যারানর্মাল কোনো কিছু মাথায় আসেনি, যেহেতু মাথায় সিগারেট খাবার ইচ্ছে ছিল। আমি আবারও লাইটে আগুন জ্বালতে চেষ্টা করলাম। তখনই দরজার ওপাশ থেকে কিছু একটা সজোরে দরজায় আঘাত করল। তখন আমি ভয়ের একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছি, যেহেতু আগেই দেখেছিলাম ভেতরে কেউ নেই, সেকশন অফ, অর্থাৎ এইটা কোনো মানুষের কাজ না। আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম এবং লিফটের বাটন চাপতে লাগলাম। লিফট যেন আসতেই চাচ্ছিল না। আমি মনে মনে দোয়া দরুদ পড়ছিলাম। এক মিনিট পর লিফট আসলো, আমি তড়িঘড়ি করে লিফটে উঠে পড়লাম। লিফট দিয়ে যখন নিচে নামছিলাম, তখন আমি মৃদু ফিসফিসানির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তখন আমি ভয়ে কাঠ হয়ে আছি। কোনো মতে নিজের ফ্লোরে এসে মানুষজন দেখে একটু স্বস্তি পেলাম। আমার ফোনেও তখন চার্জ ছিল না, তাই এখানে চার্জ লাগিয়ে ওপরে গিয়েছিলাম। প্রায় ত্রিশ মিনিট পর আমি একটু স্বাভাবিক হতে শুরু করলাম। যেহেতু এটা আমার লাইফের দ্বিতীয় প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, তাই এতটা আঁচড় কাটেনি মনে। ঘড়িতে আটোমানিক রাত চারটা বা চারটা বিশ এমন বাজে। আমি আনমনে কাজ করছি আর কিছু একটা ভাবছি, হঠাৎ দেখতে পেলাম আমার দৃষ্টির পেরিফেরাল এরিয়া দিয়ে একটা দ্রুত কিছু চলে গেল। আমি সাথে সাথে তাকিয়ে দেখলাম কিছুই নেই। শ্রোতাদের সুবিধার্থে বলছি, পেরিফেরাল এরিয়া হচ্ছে আমরা যখন কোনো কিছুর দিকে ফোকাস করি তখন আশেপাশের জিনিসগুলো একটু ঘোলাটে থাকে, এটাকেই পেরিফেরাল এরিয়া বলে। যাই হোক, তারপর আমি ভাবলাম যে হয়তো বেশি রাত হয়েছে, ঘুমও পেয়েছে, তাই হয়তো এরকম হচ্ছে। এই ধারণা একটু পরেই ভেঙে গেল। আবারও সেই ফিসফিস আওয়াজ অস্পষ্ট ভাষায় কে যেন কি বলছে, প্রায় ক্ষীণ শীতল হাসি দিচ্ছে। কিছুক্ষণ পর কেউ যেন দ্রুত গতিতে আমার পাশ দিয়ে ছুটে যাচ্ছে, কিন্তু তাকালে কাউকেই দেখতে পাচ্ছি না। তখন আমি বুঝতে পারি ঘটনাটা ওইখানেই শেষ হয়নি। এবার আমার ভয় করতে শুরু করল। আমি শুধু ওই ফিসফিস আওয়াজ আর হাসি শুনতে পাচ্ছিলাম। আর কিছুক্ষণ পরপর সে মানুষের মতো অবয়বটা দৌড়ে পার হচ্ছিল আর দৃষ্টির সীমানার বাইরে চলে যাচ্ছিল। কোনো মতে ওই রাতটা কেটে যায়। আমি ভেবেছিলাম এইবার হয়তো আর কিছু হবে না, কিন্তু আমার এই ধারণাটাও ভুল ছিল। সারা রাতের ক্লান্তি, ভয়, ঘুমহীনতা নিয়ে যখন আমি ঘুমোতে যাই, তখন আবার সেই ফিসফিসানি শব্দ। আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। এভাবে প্রায় বেজে গেল সকাল 10:30। তা আমার চোখে কোনো ঘুম নেই, আমি বিছানায় শুয়েছিলাম, তারপর কখন ঘুমিয়েছি তার খেয়াল নেই। আবার রাতে ডিউটিতে যাই। আজকে যেন শুরু থেকেই আমার সাথে অন্যরকম হওয়া শুরু করছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ওই দিন সারা রাত আমি এই ফিসফিস শব্দ আর কারো ছুটে যাওয়া দেখেছিলাম। আমি প্রায় সাথে সাথেই ঘাট ঘুরাতাম, কিন্তু কাউকে দেখতে পেতাম না। দিন দিন আমার সাথে এভাবেই চলতে লাগলো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, আমি যেন আমিতে নেই আর, শুকিয়ে গেছি, চোখ মুখ কালো হয়ে গেছে, চুপচাপ থাকি। আরও একটা বড় সমস্যা দেখা দিয়েছিল, তা হচ্ছে সোজা বলতে গেলে আমি ঠিক পবিত্র থাকতে পারি না। বলা বাহুল্য, আমি তখন কবিরাজে বিশ্বাস করতাম না। আমার ইচ্ছে ছিল কোনো একটা ভালো হুজুরের কাছে যাব, কিন্তু এইটা কোনোভাবে সম্ভব হচ্ছিল না। কেউ যেন আমাকে বাধা দিচ্ছিল। এভাবে কিছুদিন কেটে যাবার পর আমি একটা অফ ডেতে বাড়ি যাই। আমার এক বন্ধু আমাকে দেখেই জিজ্ঞেস করল আমার এই অবস্থা কেন। তারপর আমি বন্ধুর কাছে সবকিছু শেয়ার করি। সে ছিল কবিরাজিতে একদম বিশ্বাসী, এমনকি ওর জ্যাঠা একজন কবিরাজ। সে ওই দিন খানিকটা জোর করেই আমাকে নিয়ে ওর চাচার কাছে গেল। আমি ওনাকে সবকিছু খুলে বললাম। সব শোনার পর উনি জানান যে এটা একটা খারাপ জিনের কাজ, যার উদ্দেশ্য হল মানুষকে ট্রমাটাইজ করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, যা ওনার পালিত জিনদের দ্বারা উনি জানতে পারেন। তারপর দুইটা তাবিজ আর কিছু আমল দিলেন। আমি যথারীতি সবকিছু মেনে চলার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাই। তারপর আমি চাকরিটা আর করিনি। যেদিন রিজাইন দিতে গিয়েছিলাম, সেদিন আমার এক সিনিয়রকে আলাদাভাবে আমার কথাটা শেয়ার করেছিলাম। তিনি প্রায় 10 বছর ধরে এখানে কাজ করছেন। সব শুনে উনি বললেন, আলহামদুলিল্লাহ, তুমি ঠিক আছো। প্রায় 3 বছর আগে ওই চারতলায় কিছু মহিলারাও একটা খারাপ কিছুর অস্তিত্ব অনুভব করেছিল, আর তার কিছুদিন পরে এই মহিলাদের ওয়াশরুমে একজনের লাশ পাওয়া যায়, যার শরীরে অমানবিক মারের দাগ স্পষ্ট ছিল। তারপর থেকেই ওপরের ফ্লোরে নাইট ডিউটি অফ করে দেয়া হয়েছে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আবার এক সময় আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা লিখে পাঠাবো, যদিও ওইটা ছোট একটা ঘটনা। যাক, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তারপরে তিনি তার আসল নাম প্রকাশ করেছেন, ঠিকানা দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, সেগুলো আমি আর প্রকাশ করছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য, যারা এতক্ষণ পর্যন্ত ভয়ের রাজ্যে সময় কাটালেন বন্ধুদের সাথে। আশা করছি এই ঘটনাটির পর সময়টি আরও বেশি ভালো কাটছে। চলুন আমরা চলে যাই আমাদের পরের ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন। ইউটিউব ইউটিউবে পোস্ট করা আপনার ঘটনাগুলো গত 4 বছর ধরে আমার নাইট শিফটে রাত জাগার ঔষধ হিসেবে কাজ করে আসছে। আমি কিছুদিন ধরে আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখছিলাম, আপনাকে পাঠাবো বলেই এই লেখা। তখনও জানতাম না যে আমি নিজেই কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার। কখনো ভাবিনি যে বাবার ঘটনা বাদ দিয়ে আমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনাকে পাঠাতে হবে। আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম হৃদয়। আমার বাসা জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থানা ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামে। আমি নরসিংদী মাধবদী পৌরসভায় একটি টেক্সটাইল মিলে কর্মরত আছি। খুবই অসুস্থ, তারপরেও লিখছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। আমার বিয়ে হয় 2018 সালের সেপ্টেম্বর মাসে। আমাদের সংসার ভালোই চলছিল। বিয়ের 1 বছর পরে প্রথমে আমার ঘরে একটি মেয়ে সন্তান আসে, তার 1.5 বছর পরে আরেকটি ছেলে সন্তান জন্ম নেয়। আমার ঘরে এই 2 সন্তান নিয়ে আমার সংসার। কিছু পারিবারিক সমস্যার কারণে আমি তখন আমার বাবা মার থেকে আলাদা খাই। খুব সুন্দরভাবে আমাদের দিন কাটছিল। একটা কথা বলে রাখা ভালো, আমি কখনো কারো কথা শুনে চলতাম না। নিজের কাছে যেটা সঠিক মনে হতো সেটাই করতাম, আর কোনো অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করতাম, আর এটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছিল। 2024 সালে একদিন আমার স্ত্রীর ফোন নষ্ট হয়ে যায়। ঠিক করে আনার জন্য আমি সেটা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার সময় যখন ফোনটা চেক করতে যাই, তখন লক্ষ্য করি একটি নাম্বারে অনেকবার কথা বলা হয়েছে। তখন আমার একটু সন্দেহ হয়, সেই নাম্বারটিতে আমি ফোন করি। কলটা রিসিভ করে একটা মধ্যবয়স্ক লোক। পরে তার সাথে কথা বলার পর আমি তাকে চিনতেও পারি। আসলে সে আমার প্রতিবেশী ছিল, তাকে আমি জ্যাঠা বলে ডাকি। সে টুকটাক কবিরাজি করত, তো আমি তাকে কিছু জিজ্ঞেস না করে কথা শেষ করে ফোনটা কেটে দেই। এরপর আমি ভাবতে থাকি ওনার সাথে আমার স্ত্রীর এমন কি দরকার থাকতে পারে। সেটা জানার জন্য আমি আমার স্ত্রীর সিমটা খুলে আমার ফোনে উঠাই। তারপর আমি একটা অ্যাপ থেকে ওই নাম্বারে গত 6 মাসের কল লিস্ট চেক করি। আমি বুঝতে পারি এই কবিরাজের সাথে আমার স্ত্রীর গত 3 মাস ধরে 1-2 দিন পরপর কথা হয়েছে। তো আমি বাসায় ফিরে আমার স্ত্রীকে এমনভাবে ঘটনাটা বলি যেন সে ভাবে কবিরাজের সাথে আমার সব রকমের কথা হয়েছে, যা যা সে করেছে কবিরাজ সব আমাকে বলে দিয়েছে। প্রথমে সে সব স্বীকার করতে না চাইলেও এক পর্যায়ে সে সবকিছু স্বীকার করে। আসলে আমি একটু রাগি মানুষ, তাই মাঝে মধ্যে রাগ করা বা খারাপ ব্যবহার করতাম। সে সময় আমার স্ত্রী আমার গ্রামের বাড়িতে আমার বাবা মার সাথেই থাকত। তারপর সে আমাকে যেভাবে বলে আমি সেভাবেই বলছি। এমনই একদিন ফোনে কথা বলার সময় হঠাৎ করে আপনি রাগের বসে আমার সাথে খারাপ ব্যবহার করেন। তখন আমি মন খারাপ করে বাগানে বসেছিলাম। তখন ওই জ্যাঠা আসে এবং বলে, আমি তোর সমস্যার সমাধান করে দিতে পারব যদি আমার কথা শুনে চলিস। বলে যে আমি এমন কিছু করব তোর স্বামীকে তুই যা বলবি তাই শুনবে ও তোর কথা মতো চলবে। তারপর উনি আমাকে একটা ঔষধ দিয়েছিলেন আপনাকে খাওয়ানোর জন্য। এসব কথা যখন আমার স্ত্রীর মুখে আমি শুনি তখন আমার মাথা তো নষ্ট হয়ে যায়। তারপর আমি যখন আমার স্ত্রীর কাছে সেই ঔষধের কথা জানতে চাই তখন সে আমাকে বলে সে নাকি এই ঔষধটা আমাকে খাওয়ায়নি, আর এই কবিরাজ ফোন দিত তার ঔষধ কাজ করছে কিনা সেটা জানার জন্য। এসব কথা শোনার পর আমি আমার স্ত্রীকে কিছু না বলে তাকে নিয়ে সরাসরি গ্রামে চলে যাই, ওই কবিরাজের একটা ভিত করার জন্য। কারণ এর আগেও একবার আমার বড় ভাইয়ের বউকে দিয়ে আমার বড় ভাইকে কালোজাদু করিয়েছিল। তো যাই হোক, গ্রামে যাওয়ার পর যারা গ্রামের বিচার সালিশ করত তাদেরকে বিষয়টা জানালাম। আরেকটা কথা বলে রাখি, আমাদের গ্রামে যে বিচার করে মেইন পাতবর, তার সাথে আমার আবার একটু দ্বন্দ্ব ছিল। কারণ সে অন্যায় কাজ করত, আমি অন্যায় দেখলে সে যেই হোক না কেন সাথে সাথে তার ভুল ধরিয়ে দেই, এমন একটা বিষয় নিয়ে সে আমার প্রতি ক্ষিপ্ত ছিল। যাই হোক, তাকে জানানোর পর সে এটার সমাধান করে দেবে বলে আমাকে আশ্বস্ত করেন। যথারীতি বিচার বসানো হয়। সেখানে সবকিছু বলার পর এই মাতবর উল্টো সম্পূর্ণ দোষ আমার ঘাড়ে দিয়েছিল এবং বলল যে আমি নাকি ওই কবিরাজের ক্ষতি করার জন্য আমার স্ত্রীকে দিয়ে মিথ্যা বলাচ্ছি। এরপর তাদের সাথে অনেক ঝামেলা হয়, একটা পর্যায়ে এটা নিয়ে মামলা পর্যন্ত হয়ে যায়। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু আসল ঘটনার শুরু এখান থেকেই। এই সবকিছুর পর আমি আমার স্ত্রীর প্রথম ভুলটা ক্ষমা করে দিই। আবার ঢাকায় চলে আসি। আসার পরে আমি লক্ষ্য করছি আমার স্ত্রী আমার কথা শোনে না, ওর মন যা চায় তাই করে। আমি যদি কিছু বলি সে তর্ক করে, সে এরকম ছিল না, সে কেমন যেন আমাকে সহ্য করতে পারত না, সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করত। এভাবেই কেটে যায় আরো একটি বছর। 2025 সালের অগাস্ট মাস, সেদিন আমার নাইট শিফট ছিল, তো ডিউটি শেষ করে বাসায় এসে দেখি আমার স্ত্রী ছেলে মেয়ে কেউ বাসায় নেই। আমি তখন পাগলের মতো তাদের খুঁজতে শুরু করলাম। সব জায়গায় খোঁজার পর তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে গ্রামে আমার শাশুড়ির কাছে ফোন করে জানতে পারি তারা ওইখানে গেছে। তখন তো আমার প্রচুর রাগ হয়, আমি আমার স্ত্রীর সাথে রাগারাগি করে ফোন রেখে দেই। আস্তে আস্তে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এসব কিছু আমার সম্বন্ধী মানে আমার স্ত্রীর বড় ভাই করছে। এভাবে আরো একটি মাস কেটে যায়। সেপ্টেম্বর মাসে যখন এটা সমাধানের জন্য আবার আমি বাড়িতে যাই, তখন তারা জানায় সে নাকি আমার সংসার করবে না। তার বড় ভাই যদি বলে সে আমার সংসারে আসবে, না বললে আসবে না। হঠাৎ এমন কথা শোনার পর আমার প্রচুর রাগ হয়। প্রথম দিন এসব কথা হওয়ার পর আমাদের ফিরে আসতে হয়। তার দুই দিন পর আবারও একটা সমাবেশ বসানো হয়, সেখানেও সেম একই কথা বলে এবং আরও একটি কথা বলে, সে আসবে তবে তার দুটো শর্ত আছে। এক, সে যা বলবে আমাকে তাই শুনতে হবে। দুই, আমি আমার বাবা মার ভেটাতে থাকতে পারব না। এসব কথা শোনার পর আমি এসব শর্ত মানি না বলে সেদিন রাগ করে বাড়িতে চলে আসি। ঝামেলা যখন চলছিল তখন সে আমার সন্তানদেরকেও দেখতে দিত না এবং প্রতিনিয়ত আমাকে ফোন করে বলত যে তার কাবিনের টাকা দিয়ে আমার সন্তানদের নিয়ে আসতে, না হলে আমার নাকি ভালো হবে না, আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমার সাথে কথা বলার সময় আমার সন্তানদের মারধর করত আর তাদের কান্না আমাকে শোনাত। অনেক চেষ্টা করার পরও যখন তাদের আনতে পারছিলাম না, তখন তাদের পক্ষ থেকে আরেকটি প্রস্তাব আসে, যদি কাবিন বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয় তাহলে সে আসবে। আমি তাতে রাজি ছিলাম না, এই জন্য তারা 3 দিনের সময় দেয়, এটা সমাধান না করলে আমাদের নামে মামলা করবে। আর এসব করার জন্য পরামর্শ এবং সাহায্য করছিল ওই মাতবর। অবশেষে বাধ্য হয়ে কাবিনের টাকা দিয়ে তাকে আমার ডিভোর্স দিতে হয়। ডিভোর্সের পর আমার সন্তানদের কাছে দিয়ে দেয়। এসব হবার পর আমি আমার সন্তানদের নিয়ে ঢাকায় চলে আসি। গত হয়ে যায় আরো 2 থেকে 3 মাস। 10 জানুয়ারি 2026, হঠাৎ করে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারি না, টানা 5 দিন না খেয়ে থাকি, আমার ক্ষুধাও লাগে না, রাতে ঘুমোতে পারি না, শরীর জ্বালা পড়া করত, আরো অনেক মানসিক সমস্যা দেখা দেয় এবং এইসব সমস্যার কারণে ঔষধ নিয়ে আসি, খেতে পারি না, বমি হয়। প্রতিনিয়ত এই ঝামেলা বাড়ছিল। কয়েক জায়গায় কবিরাজ দেখানোর পর ঝাড়ফুঁক করে দিত, তাবিজ দিলে 2-1 দিন ভালো যেত, আবার আগের মতো হয়ে যেতাম। একদিন আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে, আমার যে ভাইরা ছিল সে নাকি 2-1 দিন পর পর আমার বন্ধুর কাছ থেকে খোঁজ খবর নিত। এসব কথা শোনার পর আমার পরিবারের আর বুঝতে বাকি থাকে না যে আমার ক্ষতি কে করতে পারে। গত 20 জানুয়ারি বগুড়া থেকে বড় একজন কবিরাজ আমাদের গ্রামে একটা রোগীর চিকিৎসা করতে আসে। সেখানে আমার ফুপু আমার নাম বললে কবিরাজ আমার সকল সমস্যা আমার ফুপুর কাছে বলে দেয়। আমাদের কিছুই বলতে হয় না এবং সে এটাও বলে, গত 9 মাস আগে আমাকে এই কালোজাদুটি করা হয়েছে, আমাকে খাবারের সাথে কোন একটা পয়জন খাওয়ানো হয়েছে এবং একে তাবিজ করে রান্না করা মাটির চুলার ভেতরে সেটা পুঁতে রাখা হয়েছে। যখন ওই চুলাতে রান্না করা হয় তখন আমার শরীর জ্বালা পোড়া করে আর পয়জনের কারণে আমার ভেতরের সব অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে। আমার চিকিৎসা খুব দ্রুত করতে হবে, না হলে আমাকে বাঁচানো যাবে না। এই জন্য আজ 25 জানুয়ারি 2026 আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার বাবা মার সাথে রওনা হয়েছি। যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে ফিরে এসে বাকি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, আর যদি না ফিরে আসি তাহলে আমাকে ক্ষমা করবেন ঘটনাটা সম্পূর্ণ না করার জন্য, আমার জন্য দোয়া করবেন। আপনাকে তো বলার অনেক কথাই আছে কিন্তু এখন আর বলতে পারছি না, যদি ফিরে আসতে পারি অবশ্যই বলব। ভালো থাকবেন, ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। খুবই হৃদয় বিদারক, এবং আমরা সবাই দোয়া করি আপনি যেন সুস্থভাবে ঠিক হয়ে ফিরে আসতে পারেন, সেই প্রার্থনাই থাকবে। এবং আপনার বাকি ঘটনা শোনার জন্য বা আপনার বাকি ঘটনা পাঠানোর জন্য না, আমি সত্যিই মন থেকে চাচ্ছি আপনি যেন সুস্থ হয়ে আসেন, সেটাই আমাদের একমাত্র কামনা। তারপরে আপনি ফিরে আসার পরে ঘটনা পাঠালে পাঠাবেন, না পাঠালে না পাঠাবেন, সেটা পরের কথা। কিন্তু আপনার সুস্থতার জন্য আমি অনুরোধ করব, যারা শুনছেন সবাই যেন দোয়া করেন। আর এই কালো জাদু, সামান্য পারিবারিক কলহের জের ধরে কেন কালো জাদু করা হয় আমার মাথায় আসে না। যাদের কালো জাদু করছি তারা তো আমার আপনজন, কোথাও না কোথাও কখনো না কখনো তারা আমার পাশে দাঁড়ায়, তারা আমার ভালো চায়, তারা আমাকে আগলে রাখে। আমরা এই কালো জাদু থেকে দূরে থাকি, এই কালো জাদুকে আমরা না বলি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 GB ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। নাম ও পরিচয় গোপন রেখে ঘটনাটি শেয়ার করতে চাই। তারপরে তিনি তার নাম দিয়েছেন, কিন্তু পাশে লিখেছেন ব্র্যাকেটে অনলি ফর ইউ। এরপরে তিনি লিখেছেন তার পেশা হচ্ছে ছাত্র, তিনি মালয়েশিয়াতে আছেন। তিনি চান আমি যেন ঘটনাটি পড়ে শোনাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমার বাসা ঢাকাতে, কিন্তু আমি এখন মালয়েশিয়ার একটি সুনামধন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমি আপনার সবগুলো ঘটনাই শোনার চেষ্টা করি, এর আগে কখনোই ঘটনা লেখা হয়নি আপনার কাছে, এটাই প্রথম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আপনাকে বলতে চাচ্ছি। যদি আমার ঘটনাটি আপনার পছন্দ হয় তাহলে আপনি এটা প্রচার করবেন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। প্রথমেই বলে রাখি, আমি একজন কোরআনে হাফেজ। স্বাভাবিকভাবেই আমি ক্লাস 5 শেষ করে ব্রাহ্মণবাড়িয়ার একটি মাদ্রাসায় ভর্তি হই। আমার মাদ্রাসাটি ছিল অনেক বড়, আমার বয়স তখন ছিল 11। আমি বাবা মার খুব আদরে বড় হয়েছি। আমার বাবা আমাকে খুব আদর করত, প্রত্যেক সপ্তাহে আমাকে দেখতে মাদ্রাসায় আসত। স্বাভাবিকভাবে মাদ্রাসার স্টুডেন্টদের গার্জিয়ানরা 3-4 মাস পর পর আসে, কিন্তু আমার বাবা আমাকে দেখতে প্রত্যেক সপ্তাহে আসত। আপনাকে আরো একটা কথা বলে রাখি যে আমরা যেখানে রাতে ঘুমাতাম সেখান থেকে বের হতে হলে 3টা সিকিউরিটি ক্রস করে বের হতে হতো। কিন্তু সেদিন আমার সাথে যে কি হয়েছিল সেটা আমি আজও বুঝি না, আজও রহস্য। আমি রাতে ঘুমানোর মধ্যে স্বপ্নে দেখতে পাই যে আমার বাবা আমাকে দেখতে এসেছে এবং একজন লোককে পাঠিয়েছে আমাকে ডেকে নেওয়ার জন্য। আমাদের মাদ্রাসা থেকে 500 থেকে 600 মিটার দূরে একটা ড্রেন ছিল, যে ড্রেনটা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল ময়লা তিতাস নদীতে যেয়ে পড়ত। আমার বাবা যে লোকটাকে পাঠিয়েছিল, আমি তার সাথে হাঁটতে হাঁটতে মাদ্রাসার যেই প্রথম সিকিউরিটি গেটটি ছিল সেই সিকিউরিটি গেটের কাছে চলে আসি। তারপর আমি লোকটিকে জিজ্ঞাসা করি, আমার বাবা কোথায়? লোকটি বলল, তোমার বাবা ওই ট্রেনের পাশে দাঁড়িয়ে আছে। এই বলে সে হাঁটতে শুরু করল। আমি ওই লোকটাকে আবার জিজ্ঞেস করলাম, আমার বাবা কোথায়? জবাবে সে আমাকে বলল, তোমার বাবা ট্রেনের নিচে, আমিও আস্তে আস্তে ড্রেনের নিচের দিকে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল এবং আমি দেখতে পাই যে আমি সশরীরে সেখানে দাঁড়ানো। আমি জোরে চিৎকার করি এবং গেটে থাকা সিকিউরিটির একজন লোক দৌড়ে আমার কাছে এসে বলল, তুমি এখানে কি করো, কিভাবে এসেছ? আমি বললাম, আমি আমার বাবার সাথে দেখা করতে এসেছি। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে তো গেট দিয়ে বের হতে দেখিনি, কিভাবে বের হয়েছ? আমি বললাম, আমি তো গেট দিয়েই বের হয়েছিলাম। এই কথা বলতেই কিছুক্ষণের মধ্যে আমি সেন্সলেস হয়ে গেলাম। তারপর উনি আমাকে নিয়ে আসেন মাদ্রাসার ভেতরে এবং আমাকে বড় হুজুরের কাছে নিয়ে যান। বড় হুজুর আমাকে কিছু দোয়া কালাম পড়ে ফু দেন এবং মাথায় পানি দেবার পর আমার আবার জ্ঞান ফিরে আসে। তারপর উনি আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল। আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বলি, কারণ উনি এরকম সমস্যার সম্মুখীন তার আগেও হয়েছিলেন। তারপর উনি আমাকে বললেন যে, তুমি কাল সকালে আমার সাথে একটু দেখা করবে। পরদিন সকালে দেখা করার পর উনি আমাকে একটা তাবিজ দেন ডান হাতে বাঁধার জন্য। আমি তাবিজটা বেঁধে দুই তিন দিন থেকেছিলাম। তারপর আমি একদিন গোসল করতে গিয়ে অর্থাৎ সুইমিং পুলে নেমেছিলাম, কি যে হল তাবিজটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও আর পাইনি। তারপর হুজুরকে বলার পর হুজুর আমাকে আবার আরেকটা তাবিজ দেন। তারপর প্রায় ছয় থেকে সাত মাস কোনো সমস্যা হয়নি এবং সেই তাবিজটা আমি আমার সাথেই রেখেছিলাম। তারপর কিভাবে যেন তাবিজটা আবার হারিয়ে যায়, ততদিনে আমি প্রায় ২২ পারা কোরআন হিফজ করে ফেলেছি। তখন আমার সাথে শুরু হয়ে যায় আর এক সমস্যা। আমি প্রত্যেক দিন গভীর রাতে মাদ্রাসা থেকে পালিয়ে যেতাম। মাদ্রাসা থেকে পালিয়ে কবরস্থানে, পরিত্যক্ত বাড়িতে, হিন্দুদের শ্মশানে গিয়ে একা একা বসে থাকতাম। তখন কেমন যেন হয়ে গিয়েছিলাম, আমার কোনো ভয় লাগত না। এখন বড় হয়েছি কিন্তু সেই জায়গাগুলোর কথা চিন্তা করলেও আমার গা শিউরে ওঠে। তারপর আমার বাবা প্রত্যেক দিন রাতে কষ্ট করে অনেক খোঁজাখুঁজি করে আমাকে বের করে আবার মাদ্রাসায় দিয়ে আসতেন। আমার বাবা হচ্ছেন একজন রিটায়ার্ড আর্মি অফিসার। তিনি তখন ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দায়িত্বরত অবস্থায় ছিলেন। যাই হোক, এইভাবে আমি আমার কোরআনে হেফজ শেষ করি। আমার বাবার খুব ইচ্ছে ছিল আমাকে একজন কোরআনে হাফেজ এবং আলেম বানাবেন। আলিম বানানোর উদ্দেশ্যে চট্টগ্রামের নানুপুর মাদ্রাসাতে ভর্তি করিয়ে দেন। সেখানে যেদিন ভর্তি হয়েছি সেদিন থেকেই আমার জীবনে আরো ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো ঘটতে শুরু করল। আমি যেদিন সেখানে ভর্তি হয়েছি সেদিন রাত থেকে শুরু করে যতদিন সেখানে ছিলাম প্রত্যেক রাতে আমি একটাই ভয়ঙ্কর স্বপ্ন বারবার দেখতাম। আমার স্বপ্নটা ছিল এরকম যে, খুব সুন্দর একটা অল্প বয়সের মেয়ে যে কিনা লাল ধুতি বা লাল স্কার্ট পরত এবং তার কোমরের নিচের অংশটা এক জায়গায় দাঁড়িয়ে থাকত, কোমরের ওপর থেকে গলা পর্যন্ত অংশটা আরেক জায়গায় বিচ্ছিন্ন থাকত, সর্বশেষ ঘাড় থেকে মাথার অংশটা যে কোনো জায়গায় ঝুলে থাকত চুলের সাহায্যে এবং খুব বিকট আওয়াজ করে হাসত, চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকত। কিছু সময় পর আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতাম। তারপর কোমরের নিচের অংশটা আমার পেছনে ছুটত, আমি দৌড়াতাম, পা দুটো শুধু আমার পেছন পেছন দৌড়াত, বিকট শব্দে হাসত আর বডিটা যেখানে ছিল সেখানেই পড়ে থাকত। কিছু সময় পর আমি হাঁপিয়ে যেতাম এবং আমার ঘুম ভেঙে যেত। টু বি অনেস্ট, ঘুম ভাঙার পর দেখতাম আমি প্রচণ্ড পরিমাণ হাঁপাচ্ছি এবং প্রচুর ঘেমে গিয়েছি। কিছুক্ষণ পর আস্তে আস্তে আবার সবকিছু ঠিক হয়ে যেত। এইভাবে দুদিন দেখার পর আমি আবার সেখানে হুজুরের কাছে যাই, তাকে জানাই এবং সেই হুজুরও আমাকে তাবিজ দেন। স্বভাবতই আমি সেই তাবিজটিও হারিয়ে ফেলি। তারপর আমার হুজুর আমাকে আরও অনেকগুলো তাবিজ দেন। দুই থেকে চার দিন রাখার পরে আবার তাবিজ কিভাবে যেন হারিয়ে যায় আমি নিজেও বলতে পারি না সেটা। এরকম ভাবে চলতে চলতে মাসখানেক ওখানে থাকার পর হঠাৎ করেই আবার আমাদের ওই মাদ্রাসায় একটা অনুষ্ঠান শুরু হয়। আমরা সব সহপাঠীরা মিলে অনুষ্ঠানের রাতে ছাদে গিয়েছিলাম। অনেকটা সময় আড্ডা দেওয়ার পর হঠাৎ করে আমার চোখ যায় পাশের ছাদে রেলিং এর ওপরে। আমি সেখানে দেখতে পাই ছয় থেকে সাতটা মানুষের মতো অবয়ব বাতাসের ওপর ভেসে বেড়াচ্ছে এবং তারা ধীরে ধীরে আমার ছাদের দিকে এগিয়ে আসছে। আমি সাথে সাথে আমার সহপাঠীকে জিজ্ঞেস করি, তোরা কি কিছু দেখতে পাচ্ছিস? তারা কেউ কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু সেই অবয়বগুলো আস্তে আস্তে আমাদের ছাদের রেলিং এ চলে আসে। একটা পর্যায়ে আমি ভয় পেয়ে সেন্সলেস হয়ে যাই। আমার সহপাঠীরা কিছুই দেখতে পায়নি। তারা আমাকে কয়েকজন মিলে কোলে নিয়ে হুজুরের কাছে নিয়ে যায় অজ্ঞান অবস্থায়। পরে হুজুর তাদেরকে খুব বকাবকি করল যে
তোরা তো জানিস ওর একটু প্রবলেম আছে, তোরা ওকে নিয়ে ছাদে কেন গিয়েছিলি?
তারপর হুজুর আমাকে কিছু দোয়া কালাম পড়ে ফুঁ দেওয়ার পর আমার জ্ঞান ফিরে আসে। হুজুর আমার বাবা মাকে ডাকেন মাদ্রাসাতে এবং তিনি আমার বাবা মাকে একটা কবিরাজের ঠিকানা দিয়ে আমাকে নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে যাওয়ার পর সেই কবিরাজ আমার হাতে দুটো সাদা কাগজ দিয়েছিল। তিনি আমার হাতে দুটো সাদা কাগজ দিয়ে বললেন তিনবার সুরা ইখলাস পড়ে কাগজগুলোতে ফু দিতে। আমি তিনবার সুরা ইখলাস পড়ে ফু দেওয়ার পর উনি আমার হাত থেকে কাগজগুলো নিয়ে খুললেন। তখন আমি দেখতে পেলাম লাল কালি দিয়ে দুটো কাগজেই অনেকগুলো বাক্য লেখা আরবিতে, এবং তিনি আমার বাবা মাকে তখনই বললেন যে আপনাদের সন্তানের জীবনে তিনটি বড় বড় বিপদ আছে, তাকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তারপর হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে দেন। তিনি আরও বলেন যে ছোটবেলা থেকেই নাকি আমার পেছনে একটা জিন আমাকে ফলো করছে, সেই জিনটা ভালো নয়, সে যে কোনো সময় আমার বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলতে পারে, এমনকি প্রাণও নিয়ে নিতে পারে। এগুলো শোনার পর আমার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তারপর সেই কবিরাজ আমার বাবা মাকে কিছু সাজেশন দেন এবং বলেন যে এই নিয়মগুলো মেনে চলতে, এবং কবিরাজ আরও বলেন যে আপনার ছেলে ভালো কিছু আমল করে দুষ্ট জিনটা তার কাছে ভিড়তে পারে না। আমি আমল করার মধ্যে উল্লেখযোগ্য আমল একটাই করতাম, সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়তাম এবং সাথে সাথে আমি আয়াতুল কুরসি পাঠ করতাম। যাই হোক, তারপরেও আমি সেখানে আরো দেড় মাসের মতো ওই মাদ্রাসাতেই থাকি। যতদিন সেখানে ছিলাম আমি প্রত্যেক দিন একই স্বপ্ন বারবার দেখতাম। আমি আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এই মাদ্রাসায় পড়ব না, কিন্তু আমার বাবা বুঝতে চাননি। অবশেষে আমি বাধ্য হয়ে মাদ্রাসা থেকে পালিয়ে এসেছিলাম। আমি যেদিন মাদ্রাসা থেকে চলে আসি সেদিনও আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। আমি আনুমানিক রাত তিনটার দিকে মাদ্রাসা থেকে বের হয়েছিলাম বাসায় চলে আসার জন্য। তারপর হঠাৎ করে দেখতে পাই আমার পেছন পেছন একটা বেড়াল আমাকে ফলো করছে। আমার সাথে প্রায় তিন কিলোমিটার রাস্তা হেঁটেছিল সেই বেড়ালটি সেদিন। আশ্চর্যের ব্যাপার এই যে সেই মুহূর্তে কেন যেন আমি একটুও ভয় পাইনি। যাই হোক, তার কিছুদিন পরেই আমার বাবার ঢাকা ক্যান্টনমেন্টে পোস্টিং হয়। আমরা ঢাকা ক্যান্টনমেন্টের একটা অফিসার্স কোয়ার্টারে থাকতে শুরু করি। আমরা যেই কোয়ার্টারে থাকতাম আমরা এগারো তলাতে থাকতাম। তার মধ্যে আরো অনেক ছোট ছোট ঘটনা ঘটেছিল, সেগুলো শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর সেগুলো বলছি না। আমি তখন ক্লাস টেনে এসএসসি পরীক্ষার্থী। আমি এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, রাত জেগে পড়ছিলাম। তখন আনুমানিক রাত দুইটা। প্রায় আমার জানালার পাশে কে যেন রাতের বেলা ঠক ঠক করে আওয়াজ করত, কিন্তু কোনোদিন জানালার কাছে গিয়ে দেখার সাহস হয়নি আমার। আমি আগেই বলেছিলাম যে আমরা এগারো তলাতে থাকতাম, অতএব সেখানে কোনো মানুষ গিয়ে আমার জানালায় আওয়াজ করার মতো সম্ভাবনা ছিল না। ওই দিন যখন আমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম এবং জানালায় আওয়াজটা হচ্ছিল, কৌতূহল বশত জানালার পর্দা সরিয়ে দেখি সেই ছয় থেকে সাতটা মানুষের মতো অবয়ব বাতাসে ভেসে বেড়াচ্ছে, যা আমি পূর্বেও দেখেছিলাম। অবয়বগুলো আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। আমি দৌড়ে আমার রুম থেকে বেরিয়ে বাবা মার রুমে চলে যাই। সেই রাতটা বাবা মার সাথেই থেকে যাই। তারপর আমাদের ক্যান্টনমেন্টের মসজিদের একজন ইমাম সাহেবকে বাসায় ডেকে আনা হয় এবং আমার রুমটাকে বন্ধ করা হয় তাবিজের দ্বারা, এবং সেই হুজুরও আমাকে বলেন যে সেই জিনটা আমাকে ডিস্টার্ব করছে, সে খুব খারাপ জিন, সে যদি আমার কাছে কোনোদিন আসতে পারে তাহলে অনেক ক্ষতি করবে। আল্লাহ রহমতে সে কোনোদিনও আমার কাছে আসতে পারেনি, দূর থেকেই শুধু আমার কাছে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যখন আমি আবার ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম তখন আবার আমার বাবার কারণে আমাদের বাসা চেঞ্জ করতে হয়েছিল। বাসা চেঞ্জ করার পর আবার কিছুদিন এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলাম। তারপর আবার আমরা পুরো বাসা বন্ধ করি এবং সেই হুজুরকে ডেকে আনি। তারপর ইন্টারমিডিয়েট কমপ্লিট করে মালয়েশিয়াতে চলে আসলাম। মালয়েশিয়াতে আসার পর থেকে আর কোনো সমস্যা আমার সাথে হচ্ছে না। আমি যখন ঘটনাটি লিখছিলাম এবং আমার অতীতগুলো মনে করছিলাম আমার চোখ দিয়ে অঝরে পানি আসছিল ভয়ে। আশা করছি আমার ঘটনাটি মনোনীত হবে। যদি আমার ঘটনাটি আপনাদের মনোনীত হয় তাহলে আশা করি আমার ঘটনাটি আপনার লিসনারদের জন্য তুলে ধরবেন, যদি কোনোদিন এই ঘটনাটি আপনি পাঠ করেন। এর আগে আমাকে একটা ইমেল দিয়ে অবশ্যই জানাবেন তারিখ আর সময়টা। আমি যদিও আপনার সবগুলো এপিসোড শোনার চেষ্টা করি, কখনো কখনো পড়াশোনার চাপে আপনার এপিসোডগুলো লাইভ শুনতে পারি না, পরবর্তীতে ডাউনলোড করে শুনি। সেজন্য বললাম, আমার ঘটনাটা যদি কোনোদিন পড়েন, আমি যত ব্যস্তই থাকি না কেন, সেটা লাইভেই শুনব ইনশাল্লাহ। অনেক কষ্ট করে লিখেছি, যদি আপনি পড়ে শোনান সার্থক হব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য, যারা আমাদের ঘটনা শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আমাদের ঘটনা শোনার জন্য। এখনও যারা ঘটনা পাঠাননি, যদি পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন। এই ঘটনাটি অবশ্যই বন্ধু রিলেটেড হতে হবে, কারণ আমরা সেই ঘটনাটি শুনতে শুনতেই হারিয়ে যেতে চাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপও পাঠাতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। না, এবার কোনো অডিও ক্লিপ না, বরং আমাদের ময়মনসিংহ স্টুডিওতে আমরা একটা ঘটনা ধারণ করেছিলাম, সেই ঘটনাটি আমরা সরাসরি শুনে আসবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন আমরা শুনে আসি ময়মনসিংহ স্টুডিও স্টেশনের একটি ঘটনা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভূত ডট কম এর ময়মনসিংহ স্টুডিও থেকে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সাবিত আলম। আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অতিথি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের অতিথির ঘটনায়। চলুন শুনে আসা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আমি তাওমিদুর রহমান আবির। আমি নেত্রকোনা জেলার কোন একটি গ্রাম থেকে এসেছি। তো ময়মনসিংহে মূলত আমি পড়াশোনার জন্য এসেছি। এখানে কোন একটি কলেজে আমি অধ্যয়ন করছি। বুট ডট কম এবং আপনাদের প্রতি অনেক ভালোবাসা জমে গেছে অল্প কিছু সময়েই। আমি 3-4 মাস আগে আমার একটা বন্ধুর কাছে বুথের গল্প শুনতে শুনতে বুট ডট কম এর কথা জানতে পারি। তো সেইখান থেকেই বুট ডট কম দেখা শুরু। এরপরে আস্তে আস্তে আমি বুট ডট কম এর ফ্যান হয়ে যাই। তো রাসেল ভাইয়ের প্রতি ভালোবাসা রইল, ওনার বয়স আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন ঘটনা শুরু করি, ঠিক আছে? তো ঘটনাটা ঘটেছিল আমাদের নেত্রকোনা কোন একটি গ্রামে। তো এই ঘটনাটা ঘটে আমার একটা মামার সাথে। আমি প্রত্যক্ষ দোষী ছিলাম ওইখানে, মানে আমি ওইখানে ঘটনাটা নিজের চোখে দেখতে পেয়েছি। বাট তখন ছোট বয়স ছিল আমার অনেক কম, অল্প হওয়ার কারণে আমার পুরোটা মনে নেই। পরবর্তীতে আমি সেটা আমার মামার কাছ থেকে আরো ভালো করে জেনে নিই। তো সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আর কথা বড় না করে ঘটনা শুরু করছি। তো ঘটনা শুরু করার আগে আমি একটু জায়গাটার বর্ণনা দিয়ে নিই। এটা আমার মামার সাথে, যে মামার সাথে ঘুরছিল 2018 সালের দিকে। তো মামাদের বাড়িটা ছিল একটু জঙ্গলময় একটা এলাকায়। তো আশেপাশে বাড়িঘর কম ছিল। তাদের বাড়ির সামনে 2টা পুকুর ছিল। এই পুকুরের সামনে একটা দেওয়াল গাছ, মানে গ্রাম বাংলায় বাসা যেটা বলা হয়, আর ওইটার সাইডে একটা বাজার ছিল। তো ওই জায়গাটা অনেকটা থমথমে একটা পরিবেশ বিরাজ করত ওইখানে। সো ওইখানে আমার মামা 2018 সালে এই চাকরি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। তো বাড়িতে আসার পরে ওইখানে একদিন রাত্রে বন্ধুদের সাথে দেখা করতে যাবে। তো দেখা করতে যাওয়ার পর আমার মামিকে বলছে যে আমার আস্তে আস্তে, মানে আজকে আস্তে একটু রাত হবে, তো তোমরা চিন্তা করো না। তো পরবর্তীতে মামা বের হয়ে গেছে। আস্তে রাত 8টা বা 9টা বাজে, গ্রাম বাংলায় সেটা অনেক রাত। তো সবাই মানে পরিবেশ অনেকটা নির্জন হয়ে গেছিল। তো আসার সময় ওই বাজারের কাছে মামা প্রস্রাব করতে বসে, প্রস্রাব করতে বসার পরে ওইখানে ওই ঢ্যাপল গাছটা যেটা ছিল ওই গাছটা তখন কাটা হয়ে গেছিল। কাটা হয়ে যাওয়ার ফলে ওইখানে একটা পরী বৈশা ছিল, মানে মেজিন যেটাকে বলা হয়। তো ওই পরীর গায়ে মানে মানে পাড়া লেগে যায়, ঠিক আছে। তো সেই কারণে ওই হুট করে কি করে মামার শরীরে একটা গরম বাতাস লাগে। তো মামার গায়ে গরম বাতাস লাগার পর ওইটা পাত্তা না দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর তার চোখ লাল হয়ে যায়, শরীর জ্বালাপোড়া করে, উনি ঠিক থাকতে পারতেছিল না। তো মামি বলছে, তোমার কি হয়েছে? তো বলতেছে, বুঝতে পারতেই না, আমার শরীরটা অস্বাভাবিক লাগতেছে। তো পরে আমার ভাবি মানে যে আমার মামার মা, সো ভাবি বলছে যে ওকে একটু সুরাটুরা বলে ফু দাও। পরে ফু দিতেই মানে আরো খারাপ হইতাছে অবস্থা। মামি সুরা বলে যখন ফু দিতেছে, তো পরে বলছে কি হয়েছে তোর? পরে বলছে আমি এখানে প্রস্রাব করতে বসছিলাম, তো আমার গায়ে একটা হুট করে দমকা একটা গরম বাতাস লাগলো, বাতাস লাগার ফলে এই এইরকম সমস্যা হইতেছে। তো পরে এখানে মুরব্বীদেরকে ডাকা মানে আশেপাশে যারা আছে তাদেরকে ডাকছে। তো আমার আরেকজন মামা ছিল, পাবেল মামা, ওনাকে ডাকা হওয়ার পরে ডাকার পরে মামা বলছে ওর আজান দাও। আজান দেওয়ার পরে মামা আইসা কি করছে, আজান দিছে। আজান দিতে তো একেবারে অবস্থা পুরা খারাপ হয়ে গেছে, মানে মানে গালাগালি করতেছে, বলতে যাই বেদক নিয়ে আপনি আজান দিলেন কেন, এই ধরনের কথাবার্তা। তো পরবর্তীতে সবাই মিলে কোনোভাবে দুইটা সুইরা ধরে রাখে, রাতটা পার করছে। পার করার পরে আমাদের এখানে একজন হুজুর আসছিল, মাসুম হুজুর নাম, ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পরে বলছে যে এরকম এরকম হয়েছে। তো পরবর্তীতে হুজুর বলে যে ওরে আরো আগে নিয়ে আসলা না কেন, রাত্রেই তুমি আসতে পারত, ও তো আমার স্টুডেন্ট, ওকে নিয়ে আসলে তো আমি আরো আগে কাজটা করতে পারতাম। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো হুজুর তারপরে কিছু রিচুয়াল করে, রিচুয়াল করার পরে ওই শরীরের ভিতরে ওই পরীটা বা জিনটাকে হাজির করে। হাজির করার পরে নাম জিজ্ঞেস করে, নাম জিজ্ঞেস করার পরে বলে যে এই তোমরা কয়জন? পরে বলছে আমরা তিন বোন দুই ভাই, এরকম কিছু বলছে। বলার পরে যে বলছে যে তুমি ওনাকে দস্ত কেন? পরে বলছে আমি ওইখানে রাত্রে বসে আসছিলাম সুন্দরভাবে, তো হুট করে ও আসলো কোথায় থেকে, এসে কি করলো আমার পাশে প্রস্রাব তো করছেই আমার গায়ের উপরও পাড়া দিয়ে দিছে। পরে হুজুর বলছে তুমি যে ওইখানে বসে আসছিলা তো ওইটা তো দেখতে পাই নাই। পরে বলছে দেখতে পারুক বা না পারুক তাতে আমার কোনো কিছু যায় আসে না, ওরে আমি নিয়ে যাইব। পরে বলছে নিয়ে গিয়ে কি করবি? বলছে যে আমি নিয়ে গিয়ে ওকে বিয়ে করব। হুজুর বলছে যে তুই কি ওকে নিয়ে গিয়ে বিয়ে করে তারপর রাখতে পারবি? পরে পরি বলছে যে হ্যাঁ অবশ্যই রাখতে পারবো, কেন রাখতে পারবো না? পরে হুজুর বলছে মানুষ আর পরীর বিয়ে তো সম্ভব না, তুমি ওকে ছেড়ে চলে যাও, ওর বউ আছে। পরে বলছে না ওকে আমি ছেড়ে যাব না, ওরে আমার ভালো লাগছে। সো পরবর্তীতে ওইটা ছাড়বি না। পরে হুজুর কি করছে, বৃদ্ধ মহিলা বা পুরুষদের লাঠি আছে না যেটা দিয়ে বর করে চলে, ওইটা দিয়ে কি করছে মানে আমার মামার গায়ে ইচ্ছা মতো বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার পরে শরীর একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে এবং কান্না করতেছে, মানে মামার ভিতরে পরীটা কান্না করতেছে। কান্না করার পরে কি করছে, এক পর্যায়ে কোনোভাবে ছাইরা মামা অজ্ঞান হয়ে গেছে এবং ওইটা ছাইরা চলে গেছে। চলে যাওয়ার পরে মামারে আমার হুজুরে কি করছে, তিনটা তাবিজ দিছে। তিনটা তাবিজ দেওয়ার মনে একটা গলার মধ্যে দেওয়ার কথা বলছে আর দুইটা দুই হাতের উপরে দেওয়ার কথা বলছে উরুতে। তো পরবর্তীতে মামা কি করছে, বাড়িতে আসছে। আসার পর ওইখানে আমি ছিলাম, তো মামার দুইটা বন্ধু আসছে বাসায়, ওরা মাদ্রাসায় পড়তো। তো ওরা কি করে আসে, মামার কানের মধ্যে আজান দিছে দুইজন। তো হুট করে দেখি যে মামা কানের মধ্যে হাত দিয়ে রাখতেছে, মানে আজানটা শুনবে না, কিন্তু তারা জোর করে হাতে ধরে দিছে। দেওয়ার পর আচ্ছা তারপর হুজুর কি করছিল, একটা মিষ্টি খাইছে। হুজুর যা আসার সময় একটা কাপড় দিয়ে দিছিল লাল, ওই কাপড়টা পরে দিছিল। পরে দেওয়ার ফলে ওই কাপড়টা বলছিল যে এরকম একটা রিচুয়াল করতে হবে যে ওই লাল কাপড়টা এক হাতের মতো লম্বা ছিল, ওইটা অল্প অল্প করে কেটে পুড়তে হবে, পুড়ার পর ধোয়া বের হবে যেটা, ওইটা আমার মামাকে মানে শ্বাস নেওয়ার কথা বলছে। তো আসার পরে ওই তাবিজগুলা যা দিছিল দুইদিন মানে কিছুদিন যাওয়ার পরে পরেই ওই তাবিজগুলা টেবিলে এখানে ওইখানে রেখে দিত, বলতো যে আমার তাবিজ ভালো লাগে না, মানে নর্মালি বলতো, কিন্তু ওইটা আমার মামারা অন্যরা যারা আসছিল তারা সন্দেহ করছিল যে ওইটা পুরীর মানে কোনোভাবে এরকম মানে তাবিজগুলা ছুটানোর জন্য বলতেছে। তো আচ্ছা যাই হোক, তো পরবর্তীতে ওই ধোয়া যখন কাপড়টা জ্বলিয়ে ধোয়াটা নিত মুখে, তখন ইয়ে হইতো মানে অবস্থা খারাপ হয়ে যাইতো, মামার শরীরে ওইটা মানে আইসা যাইতো, মানে ছটফট করতো প্রচুর আর নিতে চাইতো না ধোয়াটা। তো পরবর্তীতে কিছুদিন যাইছে, মেবি এক সপ্তাহ বা দুই সপ্তাহ যাওয়ার পরে একটা তাবিজ হারায় ফেলছে, হারায় ফেলার পর স্বপ্নে দেখা দিছে, দেখা দিয়ে বলতেছে তোরে আমি নিয়ে যাইব, কেউ আটকাইতে পারবে না আমাকে, এরকম একটা কিছু বলছে। বলার পর মামার ঘুম ভাঙে গেছে, চিৎকার করে উঠছে। তো পরবর্তীতে হুজুরের কাছে দিছে, হুজুরের কাছে নেওয়ার পর হুজুর বলছে এটা ঠিক হয়েছে না, তোমরা তাবিজটা হারায় ফেলছো, আচ্ছা আমি তোমাদের নতুন করে তাবিজ দিতেছি, আর আগের তাবিজ গুলা বাদ, ওইগুলা আর করতে হবে না। পরে আগের তাবিজ গুলা পালায় দিছে, পালায় দিয়ে নতুন তাবিজ দিছে, নতুন তাবিজ দেওয়ার পর আস্তে আস্তে বলছে যে যে আমল গুলা দেওয়া হয়েছে ওইগুলা করতে হবে, আর ওরে একটু মানে মানুষের সাথে রাখতে হবে, নয়তো নিয়ে চলে যাইব করি। তো এইভাবে এক মাস দুই মাস আমার বাবি যে আসছিল তার ছেলেকে পাহারা দিয়ে রাখছে, আর আস্তে আস্তে ঠিক হয়েছে পরবর্তীতে। এটাই ছিল ঘটনা।
ধন্যবাদ তাহমিদুর রহমান আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি সরাসরি চলে যাব রাসেল ভাইয়ের কাছে। ওভার টু ইউ ভাইয়া। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
ভয় রাজ্য অচিনপুর থেকে আমি রাসেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আর এই মুহূর্তে আজকের মতো আমাদের বিদায় নিতে হবে, আশা করছি আবার ফিরে আসবো।